Shri Dvata Dhamka Swami, Ekadashi Sante for 1072, Iskana Chukana, Second Canto, Seventh Chapter.
Sigurana Vaishnavamsa, Sirupam Sagrajatam, Saganaraganatan, Nitam Tam Sajivam, Swadaidam Sabadhutam, Parijana, Sahitam Krishna Chaitanya Devam, Sri Radha Krishna Padan, Sagana Lalita, Sri Vishakanitam Cham. Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Suvakshamineti Namine. Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swamineti Namine. Namaste Saraswati Devi Gauravani Pacharine Nirvishesha Sunnavadi Pachata Desatarine Vanchakalpaturu Vasya Tipasindhu Bhayevacha Patitanam Pavanevo Vaishnavibho Namo Namaha Panchadattvatmakam Krishnam Bhaktarupa Sarupakam Bhaktavataram Bhaktakam Namami Bhaktasakritam Namo Mahavadannaya Krishna Prema Padayate Krishnaya Krishna Chaitanya Namne Gaura Dishe Namaha Sankarsa Karanate Sai Garbhadishai Chapayabdishai Sisa Sajasam Sakala Sanitananda Kramam Saranam Mamastu Anarpita Charin Chirade Kurunaya Yavatiri Nakalo Samarapaita Mannato Jalarasam Savakti Sriyam Haripurata Sundara Dati Kadamba Sandipitam Sadari Dai Kandare Spuratu Vasachi Nandana Ananda Lila Rasa Vigrahaya Himavadibba Savishundaraya Tasmai Maha Prema Rasa Padaya Chaitanya Chandraya Nama Namaste He Krishna Karuna Sindhu Dinavandhu Jagatpade Gopesha Gopika Kanta Radha Kanta Namaste Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vishwabhanu Sukhi Devi Punamami Hari Priye Jayatam Shirato Pangar Mama Manda Matarigati Matsarvasya Padam Vajav Shirata Madana Mahano Dibbada Vrindaranna Kalpa Drumado Srimad Ratna Gara Shingha Sanishto Sri Chirada Shila Govinda Deva Vrishta Devi Subhumanam Smara Srimana Rasa Rasaram Vivaṁ Sivata Tatastita Karsana Vena Svanayir Gopiri Gopinata Sriyastuna Jaya Sri Krishna Jaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaur Bhakta Vinda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritam Naram Chaiva Narottamam Devim Sarasvatim Vyasa Tata Jaya Mudiran Nastu Vyasa Vadresa Nittam Bhagavata Sevaya Bhagavati Rattama Salake Bhakti Ripavati Naishtiki Makam Karati Vachalam Pangam Langayati Grinjat Kripatamam Bande Paramananda Madhavam Sri Guru Dinatari Nam Sri Chaitanya. Srimad Bhagavatam Ditya Skanda Saptam Adhyay. কত নম্বর ছিল? চৌত্রিশ হবে, তেত্রিশ হয়ে গেছে। কীর্তন বড় শ্লোক আছে, চৌত্রিশ পঁয়ত্রিশ একসাথে আছে। যে চে প্রলম্ব কর কর দুর্দর কেশরিষ্ট মল্লেভাকম মল্লেভ কংস যবনহ কপি পৌণ্ড কাদ্যহ অন্যে চ শল্ল কুজ বলবল দন্ত বক্রহ সপ্তক্ষ সম্বর বিদুরথ রুক্মী মুখা যে বা মৃধে সমিতি শালীন আত্মচাপা কম্বজ মৎস কম্বজ মৎস কুরু সিঞ্জয় কৈকাদ যশন্ত দর্শন মমলাম বল পার্থ ভীম বেজা হয়ে ন হরিণা নিলয়ম তদিয়ম। অনেকের নাম এই শ্লোকে উল্লেখ আছে, এই দুটো শ্লোকের মধ্যে কৃষ্ণের অনেক লীলা রয়েছে। শব্দার্থ পড়বো, অনেক টাইম লাগবে। যে যেই সমস্ত সেই সমস্ত চ পূর্ণত প্রলম্ব প্রলম্ব নামক অসুর খর ধেনুকাসুর দুর্দর দরদুর বকাসুর দরদুর নতুন নাম শুনলাম দরদুর দরদুর বকাসুর পুতনার ভাই অগাসুর আর বকাসুর কেশি কেশি দানব অরিষ্টাসুর মল্ল কংসের সভায় একজন মল্ল ইভ কুবলায় কংস শ্রীকৃষ্ণের মাতুর এবং মথুরার রাজা যবনা পারস্য এবং ভারতবর্ষের নিকটবর্তী অন্যান্য দেশের রাজা কপি দিবিদ পৌণ্ড্রকাদ্যা পৌণ্ড্রকাদি অন্যে অন্যরা চ ও শাল্য রাজা শাল্য কুজ নরকাসুর বল্লল রাজা বল্লল দন্তবক্র শ্রীকৃষ্ণের পরম শত্রু শিশুপালের ভ্রাতা সপ্তক্ষ রাজা সপ্তক্ষ সম্বর সম্ভ্রাসুর বিদুরথ রাজা বিদুরথ রুক্মী মুখা দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণীর ভ্রাতা যে সেই সব বা অথবা মৃধে রণক্ষেত্রে সমিতিশালীন অত্যন্ত শক্তিমান আত্মচাপা ধনুক এবং বাণে সুসজ্জিত কম্বজ কম্বজের রাজা মৎস্য দ্বারভাঙ্গার রাজা কুরু ধৃতরাষ্ট্রের পুত্রগণ সিঞ্জয় রাজা সিঞ্জয় কৈকেয় আদ্যা বিক্রয়ের রাজা এবং অন্যেরা যা শান্তি প্রাপ্ত হবে, অদর্শনম ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষ সাজুজ্য। অলম কি কথা বল, শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলদেব। পার্থ অর্জুন ভীম দ্বিতীয় পাণ্ডব। ব্যাজ আহায়ন ছদ্মনামের দ্বারা, হরিণা ভগবান শ্রীহরির দ্বারা, নীলায়ম ধাম তদীয় তা। অনুবাদ পুলম্ব ধেনুক বক কেশি অরিষ্ট চানুর মুষ্টি কুবলায় পীড় হস্তি কংস দান যবন নরকাসুর পৌণ্ডকের মতো অসুরেরা তথা শাল্যের মতো মহারথী দিবিদ বানর এবং বল্লল দন্তবক্র সপ্তবৃষ সম্বর বিদুরথ এবং রুক্মী প্রমুখ প্রসিদ্ধ রাজাগণ এবং কম্বজ মৎস্য কুরু সিঞ্জয় এবং কেকয় প্রমুখ মহান যোদ্ধাগণ সাক্ষাৎ শ্রীহরির সঙ্গে অথবা বলদেব অর্জুন ভীম ইত্যাদি নামে তাঁরই সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করবে। ভবিষ্যৎবাণী এইভাবে নিহত হওয়ার ফলে এই সমস্ত অসুরেরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবে অথবা বৈকুণ্ঠ লোকে ভগবানের স্বীয় ধাম প্রাপ্ত হবে। এই কাহিনীগুলি ঘটার আগে এগুলি বলা হয়েছে আমাদের কাছে, এখন হয়েছে, হয়ে গেছে না, এখন তো অতীতকাল হয়ে গেছে, কিন্তু যখন এইটা লেখা হয়েছে ভবিষ্যৎবাণী ফেলেছে এই ঘটবে, এই অসুরটা কৃষ্ণের সাথে যুদ্ধ করবে, ফিউচার ভবিষ্যৎবাণী। যেমন ভাগবতমে ভবিষ্যৎবাণী করা আছে যে বুদ্ধদেব আসবেন, শঙ্করাচার্য আসবেন, কপিল দেব আসবেন, তারপর এদিকে চৈতন্য মহাপ্রভু আসবেন, তারপর কল্কি আসবেন। এখান থেকে 5000 বছর আগে সব ভাগবতে লেখা আছে কে কখন আসবে। মুনি ঋষিরা ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার বা অন্যান্য মনীষা কিরকম দূরদৃষ্টি সম্পন্ন, অতীতে কি হয়েছিল সেটা বসে বসে লিখছেন, বর্তমানে কি হচ্ছে সেটা লিখছেন, এখান থেকে 5000 বছর বা 1 লক্ষ বছর পরে কি হবে সেটা বসে বসে লিখছেন, 4 লক্ষ বছর পরে যে কল্কি অবতার আসবেন সেটাও লেখা আছে ভাগবত। চৈতন্য মহাপ্রভু যে আসবেন অলরেডি এসে গেছেন 5500 বছর পূর্বে, বুদ্ধদেব যে আসবেন 2600 বছর পূর্বে অলরেডি বুদ্ধদেব এসে গেছেন এখান থেকে 2600 বছর পূর্বে, সব কিছু আগে থেকে বলা আছে। ভবিষ্য পুরাণে কোথায় কি হবে, কখন ভগবান অবতীর্ণ হবেন, কি বেশে আসবেন, কি রূপ নিয়ে সব বল বর্ণনা করা হয়েছে। এই জন্য ঋষিদেরকে বলা হয় ত্রিকালজ্ঞ, মানে ত্রিকাল সম্বন্ধে যার জ্ঞান আছে, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যিনি বলতে পারেন, তাই ঋষিদের বলা হয় ত্রিকালজ্ঞ। আমরা অতীতে কি হয়েছে জানি না, তার জন্য আমাদের জানতে গেলে ইতিহাস পড়তে হয়, কোন কোন রাজা এসেছিল, কে এসেছিল, মহাভারত পড়তে হয়। মহাভারত কি? ভারতের ইতিহাস, বৃহৎ ভারতবর্ষের ইতিহাস, কখন কোন রাজা এসেছিল, কিভাবে যুদ্ধ করেছিলেন, কিভাবে রাজ্য পরিচালনা করেছিলেন, সেইটা ইতিহাসটা হচ্ছে মহাভারত। তারা বর্তমান সম্বন্ধে কি হবে, ঘটতে যাচ্ছে সেগুলি বলতে পারেন, এবং বহু বহু বছর পূর্বে, বহু বহু বছর পরে কি হবে, যখন ভবিষ্যৎকালে কি হবে সেটাও বলতে পারেন। এই হচ্ছে আর ঋষিরা, বিশেষ করে শিল ব্যাসমুনি হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। অবাক লাগে যে মানে কি করে সম্ভব, উনি 5000 বছর আগে থেকে জানতে পেরেছেন বলে দিচ্ছেন যে প্রায় না অল্প আয়সা সভ্য কলবস্মিন যোগে যেন মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হি উপদ্রুত। পরীক্ষিত মানুষ যে রাজন এই কলিযুগে সবাই অল্প আয়ু হবে, হিসাব করতে করতে গেলে আমার আয়ুদের আমাদের আয়ু সবার আয়ু অল্প হয়ে গেছে। সত্তর যুগে 100,000 বছর আয়ু ছিল, তেতা যুগের মানুষের 10,000 বছর আয়ু ছিল, দাপা যুগের মানুষের 1,000 বছর আয়ু ছিল, কিন্তু কলিযুগের মানুষের আয়ু 100 বছর। তাও আবার যখন এত পাপকর্ম করছে মানুষ আয়ু আয়ু আরো কমে যাচ্ছে, 50-60 বছরে মরে যাচ্ছে, কি অবস্থা হয়েছে। এরপরে শ্রীমদ ভাগবতম বলছে যে বিংশানি ত্রিংশানি পরমায়ু নিনাও কল, দ্বাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে কলিযুগের ভবিষ্যৎবাণী সম্বন্ধে শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন কলিযুগের মানুষের আয়ু হয়ে দাঁড়াবে যদি কেউ 20-30 অথবা 50 বছর বেঁচে যায়, 50 বছর যদি কেউ বাঁচে মনে করবে লোকটা অতি দীর্ঘক্ষণ দীর্ঘকাল বেঁচে গেল, তার মানে তার আগেই সব মরে যাবে। 25-30 বছরের মধ্যে 50 বছরের মধ্যে 30-50 বছরের মধ্যে সব মরে যাবে। এর মধ্যে 30 বছরে কোনো যুবক মরে গেল কিরকম, তো যুবক অবস্থায় মরে যাবে না? আমার দেখছি গরুগুলি কত বছর, গরু 20-22 বছর বাঁচে, 20 বছর। একটা কুকুরও বোধ হয় 20 বছর বাঁচে না, না 14-15 বছর বোধ হয় বাঁচে, 14-15 বছর বাঁচে। তো মানুষের আয়ু এরকমই হবে, এর মধ্যেই তারা বৃদ্ধ তাদের শরীর বৃদ্ধি হবে, তারা আবার কিছু সন্তানাদি সৃষ্টি করবে, আবার তখন বৃদ্ধ হয়ে তখন মরে যাবে, এই 50 বছরের মধ্যেই মরে যাবে। আমার দেখছি শুরু হয়ে গেছে। বলছে কলিযুগে রাজারা এত ট্যাক্স চাপাবে, এত কর আদায় করবে, মানুষেরা অতিষ্ঠ হয়ে বনে জঙ্গলে যেয়ে পাহাড় পর্বতের গুহায় যেয়ে আশ্রয় নেবে। শোন অবশ্য শুরু হয়ে গেছে, সারা পৃথিবীতে এত ট্যাক্স, কিছু করলেই ট্যাক্স দাও, ট্যাক্স দাও, দুর্ভিক্ষ হবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, শস্যহীন হবে, তারপরে প্রজারা কি করবে, গাছের ফলমূল ফল বৃক্ষগুলি ফলশূন্য হবে, নদীগুলি জলশূন্য হবে, গাভী দুগ্ধহীন হবে, তখন কি বনে জঙ্গলে পাতা মূল যা কিছু পাবে তাই খেয়ে জীবন ধারণ করবে, গাছের পাতা খেয়ে গাছের শিকড় খেয়ে জীবন ধারণ করবে। সেরকম দিন আসছে আরো সামনে, এখন আমরা কিছু কিছু গাছের শিকড় খাই, একটা কি নাম তাপিয়াকা বলে একটা ইয়ে আছে, আলু আছে না, গাছের শিকড় তো বড় বড় হয় খায়, অনেক গাছের মূল খায় বনে জঙ্গলে। যান রামচন্দ্র 14 বছর ধরে বনবাসে ছিলেন, কখনো বা তারা গাছের ফল খেতেন, রামচন্দ্র লক্ষ্মণ সীতা বনের সমস্ত মুনি ঋষিরা। আর কন্দ মূল একটা শিকড় মূল গাছের, মোটামোটা শিকড়। আমরা যখন অযোধ্যায় গিয়েছিলাম, অযোধ্যা না ওটা চিত্রকূটে, তখন গাছের মূলগুলি এখন বড় বড় শিকড় মতো, খুব নরম, ঠিক সাদা আলু, ওই যে মিষ্টি আলু আছে না, ওই রকম মতো একটা স্বাদ, তত মিঠা না, মিষ্টি আলু একটু মিঠা মিঠা লাগে, ওটা তত মিঠা না, ওটা পাঁচা পাঁচা লাগে, গাছে মোড়া এত বড় বড় গুঁড়ি মতো হয়েছে, পাতলা করে দিচ্ছে, 10 টাকা করে দাম নিচ্ছে, ওরা বিক্রি করছে অনেক সময়। ওগুলি মূলগুলি খাওয়া যায়, ওগুলি সিদ্ধ করে খাওয়া যায়, গাছের মূল আমাদের দিকে পাওয়া যায় না, ওটা পাহাড়ি জঙ্গলে গাছের মূলগুলি পাওয়া যায়, খেয়েছিলেন, ওই পাহাড়ি জঙ্গলে হয় বেশি অংশ, বনের মধ্যে গাছের মূলগুলি খায়, সাদা তবদের হয়, মোটা হয়, ওটা অযোধ্যাতে তারপর ভারতে যে সমস্ত চিত্রকূটের আশেপাশে যে জঙ্গলে পাহাড়ি বন আছে ওখানে প্রচুর পরিমাণ, ওখানকার লোকজন জনগণ কি আছে, ওই চিত্রকূট যেখানে ভগবান রামচন্দ্র অনেক বছর ধরে ওখানে ছিলেন চিত্রকূটে। ওখানে এখন টাউন মতো হয়ে গেছে, ছোট একটা টাউন মতো হয়ে গেছে। তো ওখানে প্রচুর দর্শনার্থী যায়, যারা তীর্থ করতে যায় তারা যায়, আর গ্রামের লোকেরা তারা ওইগুলি বন থেকে খুঁড়ে নিয়ে এসে লাইন ধরে বিক্রি করে ওগুলি, মানে কন্দমূল। তো এইগুলি যে ভবিষ্যতে কি হবে, মানুষ কি খাবে, সেটাও ভাগবত বলে দিয়েছেন। তারপর মানুষের আকার ছোট হয়ে যাবে, আকার ছোট হয়ে গেছে না এখন? সত্যযুগের মানুষেরা 21 হাত লম্বা ছিল, যখন ত্রেতা যুগ আসলো মানুষের আকার একটু ছোট হয়ে গেল, ত্রেতা যুগের মানুষেরা 14 হাত লম্বা ছিল, যখন দ্বাপর যুগ আসলো তখন মানুষের আকার আরো ছোট হয়ে গেল। দ্বাপর যুগে মানুষের আকার ছিল 7 হাত, কলিযুগের মানুষ আরো ছোট হয়ে অর্ধেক হয়ে গেছে, 7 হাতের অর্ধেক, প্রত্যেকে মেপে তখন 3.5 হাত, 1 হাত, 2 হাত, 3 হাত, 3.5 হাত, প্রত্যেকে তার নিজের হাতের 3.5 হাত লম্বা। তা আমাদের আয়ু কোথায়? 21 হাত লম্বা। আমরা যদি সেই মানুষগুলি দেখবো ভয়ভীত হয়ে যাব। তো সত্যযুগে কোনো মানুষের যদি বডি কোনো মিউজিয়ামে রাখা থাকে, আমার দেখব এত বড় কাঠামো, আমেরিকায় কোথায় পেয়েছিলেন না, সাম কান্ট্রি ফাউন্ড দ্যাট ওয়ান বিগ বোন 21 ফিট, হুজ কান্ট্রি, হ্যাঁ আই সো, হ্যাঁ বুলগেরিয়া, মাটির নিচে খনন করে একটা বিশাল কঙ্কাল। ওরা বলতে পারছেন না এত বড় একটা মানুষের কঙ্কাল হতে পারে কিনা, এত বড় একটা কোনো প্রাণী, ঠিক মানুষের মতো হাড় হাঁটু চাকি কোমর পুরোটা কঙ্কালটা রয়ে গেছে, মাংস নেই তো শরীরে, শুধু হাড়ের স্ট্রাকচারটা পেয়েছে। এর থেকে বোঝা যায় সত্যযুগের মানুষেরা তারা 21 হাত লম্বা ছিল, যেটা শাস্ত্র থেকে আমরা ইতিহাস থেকে জানছি, ভাগবতম থেকে জানছি, মহাভারত থেকে জানছি, ইতিহাস থেকে। তত কমে গেছে প্রায় না, অল্প আয়ু, আয়ু কমে গেছে, মানুষের আকার কমে গেছে, মানুষের বল কমে গেছে। কিরকম বল কমে গেছে? সাধারণত এখান থেকে দ্বাপর যুগে ভীম যে গদাটা নিয়ে যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, ওটা হচ্ছে এখনকার 80 মন ওজন। 80 মন গদা কোন মানুষের পক্ষে তোলা সম্ভব? এখানে এখন বর্তমানে যারা মানুষ রয়েছে তো কল্পনা করতে পারে না, হয়তো ক্রেন দিয়ে, বড় ক্রেন দিয়ে ওটা তুলতে পারে কিছু, কিন্তু ওটা ক্রেন দিয়ে ঘুরাতে পারবে না, ঠিক আছে? আর ওই গদা ছুড়ে তিনি যুদ্ধ করেছেন, ঘাড়ে নিয়ে ঘুরছিলেন, ওই গদা নিয়ে কত লক্ষ্যে মেরে দিয়েছে, 80 মন ওজন। এখান থেকে আরো কিনা মোগল, এখান থেকে 500-600 বছর আগে যখন বাংলাতে মিউজিয়ামে রাখা আছে নবাব সিরাজউদ্দৌলা নাকি নাম মুর্শিদকুলি খান নবাবদের, তখনকার মানুষ এখান থেকে 500-700 বছর আগের মানুষেরও শক্তি ছিল। মুর্শিদকুলি খান, আমি মিউজিয়ামে গিয়েছিলাম, তরবারিটা বিশাল তরবারি, ওই তরবারি তো তোলা যায় না, আমাদের মতো লোক তুলতে পারবে না, আমরা তুলতে পারবো না, এত এত বড় ওই তরবারি দিয়ে যুদ্ধ করে কত লক্ষে মেরে দিয়েছে, সেই তরবারি এখনো রয়েছে। এখান থেকে 500 বছর আগে মানুষের শক্তি ছিল, এখন মানুষ কত দুর্বল হয়ে যাচ্ছে, যেই জন্য দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য সব যান্ত্রিক হয়েছে। এখন সেই অনেক অল্প লোকে বড় একটা দিঘি খনন করতে পারত, আর এখন বড় বড় মেশিন দিয়ে দিচ্ছে, বড় বড় মেশিনে মাটি তুলে দিয়ে ফেলে দিচ্ছে, বড় একটা পুকুর দিঘি খনন করে দিচ্ছে, ব্রিজ তৈরি করে দিচ্ছে, বড় মেশিন নেই। আগেরকার লোকের মানুষের গায়ে এত শক্তি ছিল, এখন যখন বড় বড় মেশিন তৈরি হচ্ছে মানুষ শুধু কলকবজা নাড়িয়ে ওটা তুলে দিচ্ছে, আর তখন মানুষের গায়ে এত শক্তি ছিল, কি ভয়ানক। আয়ু বল স্মৃতি, তখন বেদকে বলা হচ্ছে শ্রুতি, মানে শুনে শুনে মনে রাখতো মানুষ। এখন যখন টেবিল রেকর্ডার ক্লাসের ক্লাস হচ্ছে, টেবিল রেকর্ডার অন করে ভয়েস রেকর্ডার অন করে দিলাম, ক্লাস শেষে তুলে নিলাম, পুরোটা আবার হু হু বলে দেয়, একটা কথা বাদ যাবে না, ওখানে যাবে কি? আগে মানুষের ব্রেনটা এরকমই ছিল, যা বলবে স্কুলে কলেজে বা পাঠশালায় যেখানে গুরু গৃহে যা গুরু যা বলবেন বাস, ও লেখাপড়া অত লিখে লিখে মুখস্থ করে, একটা শ্লোক অনেকক্ষণ ধরে পড়ে পড়ে কিনা আমরা মুখস্থ করি না? যথাশহী ধ্রুবমিত্যুম ধারাবাস যথাশহী ধ্রুবমিত্যুম অনেকবার পড়ে পড়ে তারপর মুখস্থ করি, ধ্রুবন জন্ম মিতাশ্বচ ধ্রুবন জন্ম মিতাশ্বচ মুখস্থ করি। কিন্তু এরকম না, একবার গুরুদেব শুনলেন, গুরুদেব বললেন, আর ছাত্ররা অ্যাটেন্টিভলি শুনলেন পুরোটা একদম রেকর্ডিং মনে রাখতে। এই জন্য বেদকে বলা হয় শ্রুতি। আমাদের একজন আচার্য রামানুজাচার্য একজন একটা গ্রন্থ পেয়েছিলেন, গ্রন্থটা আর বাজারে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যায় না সেই গ্রন্থটা। তো ওনাকে পড়তে দিয়েছিলেন, খুব ভালো লাগছিল। তো ওনার শিষ্যকে বলছে তুমি পড়ো এটা, তো পড়েছে। তখন বলছে যে আমাকে ফেরত দিতে হবে, যে মন্দিরে গিয়েছিলাম সে পূজারী বলছে আমাকে ফেরত দিতে হবে, দেওয়া যাবে না গ্রন্থটা। তখন বলছে তাহলে আমার তো আবার কপি করে নিতাম। তখন শিষ্যরা বলছে গুরু মহারাজ কপি করার দরকার নেই। কেন বলে আমি পুরোটা রাত্রে পড়ে নিয়েছি, পুরোটা ওই গ্রন্থটা রাত্রে পুরোটা পড়া হয়ে গেছে, বলে আমি পুরো লিখে দিয়ে দেবো। মানে সব টেবিল, আমরা অনেক সময় দেখেন যখন বই অনুবাদ করা হয় টেবিল কাটারে একজন বলে যাচ্ছে আর টেবিলটা শুনে শুনে ওটা লিখছে, তারপর বই প্রিন্টিং করছে, তাই না? তো উনি শুনে নিয়েছেন, এখন ওটা মেমোরি থেকে পুরো বইটা আবার লিখে দিলেন গুরু মহারাজকে, রামানুজাচার্যকে। ঠিক আছে, ব্রেন কিন্তু কলিযুগে সেই রকম রয়েছে, সব নষ্ট হয়ে গেছে, বুদ্ধিও নষ্ট হয়ে গেছে, মানুষের আয়ু বল স্মৃতি বুদ্ধিশক্তি সব নষ্ট হয়ে গেছে কলিযুগের পর। আর এটা নষ্ট হবে, এখান থেকে 5000 বছর আগে শিল ব্যাসমুনি জানতে পেরেছিলেন যে কলিযুগে এরকম থাকবে না, মানুষের আয়ু থাকবে না, বল থাকবে না, স্মৃতি থাকবে না। তারপর তিনি কি বললেন, এই সবগুলি বেদ পুরাণ সব লেখা শুরু করলেন, লিখে ফেললেন যে এরপরে যদি মানুষেরা বলবে আর মনে রাখতে পারবে না, কেউ মনে রাখতে পারবে না, তাহলে এই জ্ঞানটা পুরো লুপ্ত হয়ে যাবে। আর যদি গ্রন্থ আকারে আমি করে রাখি তাহলে এই জ্ঞানটা থাকবে। এই জন্য গ্রন্থ আকারে তিনি করে রাখলেন ব্যাসমুনি। তাৎপর্যটা পড়েই কি বলছেন প্রভুপাদ, জড় অথবা চিন্ময় জগতেরই সমস্ত প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন শক্তি। ভগবান শ্রী বলদেব হচ্ছেন তার প্রথম ব্যক্তিগত প্রকাশ এবং ভীম অর্জুন আদি হচ্ছেন তার পার্শ্বদ। ভগবানের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম আর ভীম অর্জুন তার পার্শ্বদ। ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি তার সমস্ত পার্শ্বদ এবং শক্তিগণ সহ আসেন। তাই পুলম্ব আদি ভগবত বিদ্বেষী অসুর এবং অসুর সদৃশ মানুষেরা, অসুর সদৃশ মানুষেরা, মানুষ দেহ পেয়েছে কিন্তু কার্যকলাপ সব অসুরের মতো, অসুর সদৃশ মানুষেরা তখন স্বয়ং ভগবান কর্তৃক এবং তার পার্শ্বদ কর্তৃক নিহত হন। সেই সমস্ত বিষয় দশম স্কন্ধে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে, কিন্তু আমাদের ভালোভাবে জেনে রাখা উচিত যে উপরোক্ত যে সমস্ত জীবদের নিহত হওয়ার কথা বলা হয়েছে তারা হয় ব্রহ্মজ্যোতিতে সাহায্য মুক্তি লাভ করবে অথবা ভগবানের ধাম বৈকুণ্ঠে প্রবিষ্ট হবে, বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট। সে কথা পূর্বেই ভীমসেন ভীম ভীষ্মদেব প্রথম স্কন্ধে বিশ্লেষণ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা অথবা যারা শ্রীকৃষ্ণ ও বলরামের হাতে নিহত হয়েছিল তারা মৃত্যুর সময় তাদের মানসিক অবস্থা অনুসারে চিন্ময় পথ লাভ করেছে। যারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে চিনতে পেরেছেন তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছেন। যারা ভগবানকে কেবল একজন শক্তিমান ব্যক্তি বলে মনে করেছে তারা ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে সাযুজ্য মুক্তি লাভ করেছেন, তবে তারা সকলেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন। ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হওয়া সত্ত্বেও যদি এরকম লাভ হয় তাহলে যারা ভগবানের সঙ্গে চিন্ময় সম্পর্কে সম্পর্কিত হয়ে ভক্তি সহকারে তার সেবা করছেন তাদের যে কি গতি হবে তা সহজেই অনুমান করা যায়। বিশ্বদেব বলছেন এই সমস্ত সৈনিকদের সৌভাগ্য দর্শন করুন, যে সৌভাগ্য অর্জুনের হয়নি। অর্জুন কোথায় ছিলেন? কৃষ্ণের রথে। অর্জুন রথে ছিলেন কিন্তু কৃষ্ণের পিছনে ছিলেন। আর বিশ্বদেব আদি সমস্ত বিশ্বদেব দ্রোণাচার্য যত শত্রুপক্ষের লোক যত অসুর ১১ অক্ষহীন সেনা তারা কোথায় ছিলেন? কৃষ্ণের সামনে। যারা অর্জুনের সাথে যুদ্ধ করতে আসছে প্রথমে কাকে দেখছে? অর্জুনের সামনে রয়েছে, অর্জুন তো দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আচ্ছাদন রয়েছে, তার সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধ করছে, আর কিন্তু তার সামনে রয়েছে সারথি কৃষ্ণ। অপূর্ব সুন্দর পীতবাস, সোনার মতো উজ্জ্বল হলুদ বসন। যখন হলুদ কাপড় লাল কাপড় আমরা দেখি চোখটা তাড়াতাড়ি ওখানে চলে যায়, নীল কাপড় হলুদ কাপড় লাল কাপড় দেখার সাথে সাথে চোখের আকর্ষণটা আমাদের সঙ্গে দ্রুত ওখানে নিবদ্ধ হয়। আর ভগবান পীতবাসন পরে আছেন, মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে, হাতে হাতে চারটে শ্বেত অশ্ব রয়েছে, সাতটা সাদা ধবধবে অশ্ব ঘোড়া রয়েছে, শ্বেত অশ্বে বসে আছেন। অপূর্ব সুন্দর মুখমণ্ডল। ভগবানকে দেখেই ওখানে সমস্ত যোদ্ধারা তারা ওখানেই অলরেডি মরে গেছে। মরে গেছে বলতে তাদের যুদ্ধে কি করবে কি, তারা অস্ত্র হাত থেকে পড়ে যাচ্ছে সবার, অর্জুনের সাথে যুদ্ধ করতেছে না। ভগবানের কি এত রূপ, ওইদিকে চিত্ত ওখানে নিবিষ্ট হয়েছেন, আর অর্জুন যখন বান মারছেন তখন তারা মরে যাচ্ছে, চিত্ত কোথায় আছে? ভগবানের কৃষ্ণের প্রতি আছে। ভগবান কৃষ্ণ বলছে যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারে সে আমার কাছে ফিরে আসে, দেহ তো ত্যাগ করবে। তো এরা যুদ্ধ করতে গেছে, সামনে কাকে দেখছে? এত রূপ, একজন মানুষের এত রূপ হয়? গোপীরা কৃষ্ণ চিন্তা করছেন, বলছে ব্রহ্মা এই কৃষ্ণকে তৈরি করতে তার যত ক্রিয়া কৌশল ছিল সব শেষ হয়ে গেছে, এত সুন্দর রূপ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। একজন সখী আরেকজন সখীকে বলছে, রাধারানীকে বলছে, রাধে আজ না আমি কৃষ্ণের সর্বাঙ্গ সুন্দর ভুবন মোহন ভুবন সুন্দর রূপ আমি সর্বাঙ্গ দর্শন করেছি, সর্বাঙ্গ কৃষ্ণের সর্বাঙ্গ ভুবন সুন্দর রূপ আজ আমি দর্শন করেছি। রাধারানী বলছেন, সখী এ জগতে তুই সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবতী, কেননা তুই কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করতে পেরেছিস, কিন্তু আমি এতই দুর্ভাগ্যবতী যে আমি কোনোদিন কৃষ্ণকে সর্বাঙ্গ দর্শন করতে পারিনি। আমি যদি কৃষ্ণের তার চোখের একবার তার আয়তকার চোখের দেখে আমার নজর পড়ে যায়, আমার চোখ ওখানে স্থির হয়ে যায়, আর দ্বিতীয় অঙ্গে যেতে পারে না। যদি কখনো কৃষ্ণের স্মিত হাস্যোজ্জ্বল তার ঠোঁটের দিকে আমি একবার তাকিয়েছি ওখানেই আমার দৃষ্টি নিবদ্ধ হয়ে যায়, আমি আর দ্বিতীয় অঙ্গের দিকে আর ফিরাতে পারি না চোখ। কখনো যদি তার জোড়া ভুরু একবার জ্যাবিহীন ধনুর মতো জোড়া ভুরুতে যদি আমি একবার দৃষ্টি নিক্ষেপ করি একবার তাকাই তাহলে চোখ আমার সেখান থেকে আর যেতে পারে না অন্য স্থানে। একবার তার উন্নত সুদৃঢ় কপালে যদি আমি একবার তাকাই কপালে সেখানেই আমার চোখ নিবদ্ধ হয়ে যায়। আমি যখন তার কালো কেশের কুঞ্চিত কালো কেশের দিকে একবার তাকাই ওখানেই আমার চোখ নিবদ্ধ হয়ে যায়, আর দ্বিতীয় স্থানে যাওয়ার কোনো অবকাশ থাকে না। তার তার বিশাল বক্ষের দিকে যদি একবার আমি তাকাই ওখানে আমার চোখ নিবদ্ধ হয়ে যায়, তার লতা সদৃশ মোহন বাহু যুগলের দিকে যদি একবার তাকাই হাতের দিকে বাহুর দিকে ওখানে আমার চোখ নিবদ্ধ হয়ে যায়, আর যেতে পারে না। এইভাবে কৃষ্ণের চরণের দিকে রক্তিম চরণে যদি একবার আমার নজর যায় তো ওই চরণেই আমার চোখটা ওখানে থেকে যায়, আমি কোনোদিন কৃষ্ণকে সম্পূর্ণরূপে দেখতে পারি না, আমি সবচেয়ে দুর্ভাগ্যবতী এই জগতে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কে সৌভাগ্যবতী আর কে দুর্ভাগ্যবতী? এখানে রাধারানী কৃষ্ণের সব অঙ্গ একসাথে দেখতে পারেন না, যখন যে অঙ্গের প্রতি নজর যায় ওই অঙ্গে তার দৃষ্টি নিবদ্ধ হয়ে যায়। কপিরা খেদ করে বলছে, এই কৃষ্ণকে তৈরি করতে ব্রহ্মার যত ক্রিয়া কৌশল ছিল সব শেষ হয়ে গেছে, যত ওনার আর্ট ছিল সব শেষ করে দিয়েছে কৃষ্ণকে তৈরি করতে, আর কাউকে তৈরি করতে, আর নতুন কাউকে তৈরি করতে পারবে না, কেন সমস্ত ক্রিয়া কৌশল এখানে শেষ করে দিয়েছেন। প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণ তো ব্রহ্মার সৃষ্টি নয়, কৃষ্ণ থেকে শঙ্করসন বলরাম, বলরাম থেকে বাসুদেব শঙ্করসন পদ্মন অনিদ্ধ, শঙ্করসন থেকে নারায়ণ, নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুব, দ্বিতীয় চতুর্ভুব থেকে তিনজন মহাবিষ্ণু আসছে, মহাবিষ্ণু গর্ভদাসাই কার তিনজন পুরুষ অবতার আসছেন, আর এই গর্ভদাসাই বিষ্ণু নারীপদ্ম থেকে ব্রহ্মার জন্ম কৃষ্ণের অনেক অনেক পরে। তো ব্রহ্মা আবার কি করে কৃষ্ণকে সৃষ্টি করবেন? ব্রহ্মা কৃষ্ণের সৃষ্টি নয়, কৃষ্ণ ব্রহ্মার সৃষ্টি নয়, কিন্তু ব্রহ্মা কৃষ্ণেরই বিভিন্ন অংশ সৃষ্টি। কিন্তু গোপীরা ভাবছে এই জগতে যেহেতু ব্রহ্মার সৃষ্টিকর্তা সমস্ত জীবকে সৃষ্টি করেছেন, তাই ভাবছেন ব্রহ্মা বোধহয় কৃষ্ণ এই কৃষ্ণকে সৃষ্টি করতে তার ক্রিয়াকৌশল সব শেষ করে দিয়েছে, এত সুন্দর। আর সেই ভুবন সুন্দর রূপে যার একবার নজর যাচ্ছে, সে ওখানে তার চিত্তবৃত্তি মন তার সবকিছু ওখানে সমর্পণ হয়ে যাচ্ছে। আর অর্জুন যখন মারছে তখন কি, ওরা তো অলরেডি কৃষ্ণের কাছে ফিরে গেছে, কৃষ্ণের চিন্তায় নিমগ্ন আছে, দেহটা ত্যাগ হচ্ছে, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে গোলকে চলে যাচ্ছে। এই জন্য কত সৌভাগ্য যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, লোক কত তপস্যা করে, মুনি ঋষিরা হাজার হাজার লাখ লাখ বছর ধরে তপস্যা করে, কেন? সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আমরা সাধন ভজন করছি কেন? যেন ভালোভাবে মরতে পারি। জগজগত ব্যক্তি কি করে, কি করে বেঁচে থাকবে, তার জন্য সারা দিন পরিশ্রম করে, সংগ্রাম করে, কি করে বেঁচে থাকতে পারি। আর ভক্তরা কি করে, কি করে ভালোভাবে মরতে পারে সেই চেষ্টা করে। ভালোভাবে মরা মানে মৃত্যুর সময় যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি, এই জন্য সারা জীবন প্র্যাকটিস করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেন এইভাবে প্র্যাকটিস করতে করতে যেন কৃষ্ণকে স্মরণ করতে করতে, কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে যেন দেহটা ত্যাগ করতে পারে। তাহলে কোথায় যাব? ভগবানের কাছে ফিরে যাবো, বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে ফিরে যাব, এই জন্য প্র্যাকটিস করে। কিন্তু এরা কি করলো, এরা কোনো পুণ্যকর্ম করেনি কিছু না, এরা বিদ্বেষ করছিল পাণ্ডবদের পক্ষে, বিদ্বেষ করে পাণ্ডবদের বিপক্ষে তারা যোগদান করেছিল, আর কি হয়েছে, কৃষ্ণকে দর্শন করছে সবাই, যত সৈন্য অস্ত্র শস্ত্র হাতে অস্ত্র করছে, কিন্তু লক্ষ্য আছে কোথায়, কৃষ্ণের দিকে। আর কৃষ্ণের দিকে দেখছে অত মনটা নিবদ্ধ হয়েছে, আর যে যেখানে মরছে সঙ্গে সঙ্গে দেহটা ত্যাগ হয়ে তারা আত্মা চলে যাচ্ছে বৈকুণ্ঠে গোলক বৃন্দাবন, ওখানে যে নিত্য শাশ্বত দিব্য দেহ লাভ করছে। বিশ্বদেব এটা জানতে পেরেছিলেন, বিশ্বদেব তার প্রার্থনা করেছেন, তমাল বর্ণম রবিকর গৌরম বরাম বরম দধানে, সূর্যের মতো কি বলছে, কি অপরূপ সুন্দর সেই সূর্যের মতো উজ্জ্বল বসনে কৃষ্ণকে, হলুদ বসন তাও আর সোনার মতো, সূর্যের তেজের মতো উজ্জ্বল, স্বাভাবিকভাবে দৃষ্টি ওখানেই চলে যাবে, সেই প্রভু আমার নয়ন পথের প্রতীক হোক, বিশ্বদেব বলছেন, অপূর্ব সুন্দর রূপের বর্ণনা করেছেন বিশ্বদেব। এখানে অনেক সময় মনে করে যে ভগবান, ভগবদ গীতাতে আমরা জানতে পারছি, সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, ভগবান বলছেন আমি সবার প্রতি সমভাবাপন্ন, আমার কেউ বিদ্বেষী নেই, জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্র মাইকি, আমার কেউ বিদ্বেষী নেই, আমার কেউ মিত্র নেই, সবার কাছে আমার কাছে সমান। তো ভগবানের জীব মানে ভগবানের কাছে সবাই সমান, কিন্তু যে ভজন্তি তুমাম ভক্তা মোহি তেতেষু সপ্রিয়ম, আমাকে যে ভজনা করে আমি সেই অনুসারে তাকে কৃপা করে থাকি। তো অসুররাও ভগবানের সৃষ্ট, দেবতারাও ভগবানের সৃষ্ট, মানুষও ভগবানের সৃষ্ট, বিভিন্ন জীবজন্তু তারাও ভগবানের সৃষ্ট, তো ভগবানের যদি সন্তান হবে তো ভগবান সবার প্রতি সমভাবান ঠিকই, কিন্তু যে ভগবানের কথা শুনে, অনেক সময় বাবা মার অনেকগুলি ছেলে মেয়ে থাকে, যে ছেলে মেয়েগুলি বাবা মায়ের বাধ্য কথা শুনে, বাবা মা তাদের কিন্তু একটি স্পেশাল কৃপা করে। কিন্তু যদিও তার কাছে সব ছেলে মেয়েই সমান, এখানে ভগবান কৃষ্ণকে দেখতে দেখতে অসুরাও দেখছে, বিদ্বেষী রাজারাও দেখছে, আর অন্যান্য যারা কৃষ্ণের পক্ষে অর্জুনের পক্ষেও ছিলেন পাণ্ডবদের পক্ষে, তারাও কৃষ্ণকে দেখছিলেন, দেখছে যুদ্ধের মধ্যে যে যেখানেই দেখছেন নিহত হচ্ছেন। তো এই জন্য ভগবান একটা বিশেষ সাড় দিয়েছেন। এটা অনেক সময় অনেক ছেলে মেয়ে যাতে একটা স্কুলে অনেক বছর ফেল করে, বারবার ফেল করতে থাকে, তো মাস্টারমশাই অনেক সময় কিছু গ্রেস দিয়ে দেয়, ঠিক আছে 25% পেলেই হাতে পাশ করে দেন, ঠিক আছে এই পর্যন্ত আসো, গ্রেস দিয়ে সবাইকে পাশ করে দেন। তো এখানে এত বিদ্বেষী হয়ে গেছে, ভগবান বিদ্বেষী হয়ে গেছিল তখন, এই জন্য দেখা যখন দেখা যায় যখন আসুরিক বৃত্তি বেড়ে যায় জগতে, অসুরের সংখ্যা বেড়ে যায়, তখনই ভগবান আবির্ভূত হন। কখনো কখনো তার ভক্তদেরকে পাঠিয়ে দেন প্রচার করার জন্য, তাও যদি না শুনে, অনেকে অসুররা যদি না শুনেন তখন ভগবান নিজে আবির্ভূত হয়ে তখন কি করেন, বিনাশ করে দেন অসুরদেরকে। যুগে যুগে এটা ঘটেই আসছে, ঘটেই আসছে যুগে। যখন অসুরের সংখ্যা যদি বৃদ্ধি না হবে তাহলে ভগবান কি করে আসবেন এই জগতে। আর এই সমস্ত যে সমস্ত অসুরদের কথা বর্ণনা করা হয়েছে ভাগবতমে, আর মনে হয় তারা যদি এক একজন একজন থেকে যেত এই কলিযুগে, তাহলে সারা পৃথিবীর সম্রাট হয়ে যেত, সবাই তার বসে মধ্যে। এক একটা অসুরের কথা, ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর, একমাত্র ভগবানের পক্ষে তাদেরকে মারা সম্ভব হয়েছে, তা নাহলে কোনো মানুষ তাদেরকে মারতে পারত না, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষস অসুর। যত রাক্ষস ছিল ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে মেরে দিয়েছেন, তা নাহলে ওইসব রাক্ষস থাকলে এইসব মানুষগুলিকে, ওই যখন ছোট ছোট আছে না, ছোট ছোট কই মাছ, ট্যাংরা মাছ বা ছোট পুঁটি মাছগুলি ধরে ধরে খেয়ে ফেলে মানুষগুলি, বকেটাকে খেয়ে ফেলে, তো এইগুলি সবগুলিকে মানুষগুলিকে সব খেয়ে ফেলতো। এইসব রাক্ষসগুলি থাকলে কিছুই না, ধরতো আর খেত আর কিছুই না, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষস ছিল, তাড়কা মারি সুবাহু রাক্ষসের রাজন, রাবণটা মানে তো ভয়ানক রাক্ষস, কুম্ভকর্ণটা কিরকম মানে সবার মধ্যে পায়ে দিয়ে কয়েক হাজার একসঙ্গে পায়ের মধ্যে ছিপে দিয়ে পিঁপড়ার মতো মেরে দিচ্ছে, সব নিজে বানরগুলিকে ধরে মুখের মধ্যে ঢুকে দিচ্ছে। যে বানরের সাথে আর কি যুদ্ধ করবে ভাবছিল, বানরের সাথে আর কি যুদ্ধ করবে, নর বানরে তো রাক্ষসদের খাওয়াতে না, ধরবে আর মুখের মধ্যে, ও ধরছে এরকম চারিদিকে এখন ধরে অন্তত 20-25 একসঙ্গে ধরে আর মুখের মধ্যে ঢুকে দিচ্ছে, এমন ভয়ানক রাক্ষস। আর এইসব রাক্ষস যদি না মারতেন, অসুরদের যদি না মারতেন ভগবান রামচন্দ্র, এই জগৎ সৃষ্টি আর রাখতো তারা কি করতো এরা? ভগবান আসছে আলাদা জীব, ভগবান আসছে সমস্ত শক্তির উৎস, অসুররা যেখান থেকে শক্তি পাচ্ছে, দেবতারা সেখান থেকে শক্তি পাচ্ছে, সেই ভগবান থেকে শক্তি পাচ্ছে, আর ভগবান আছে সমস্ত শক্তির উৎস, তিনি পারেন একমাত্র সবাইকে দমন করতে পারে, আর ছাড়া আর কারো ক্ষমতা নেই। এরকম ত্রেতা যুগে তিনি অসংখ্য অসুরদের নিধন করলেন, তাও অনেক অসুর থেকে গিয়েছিল, অত বড় বড় রাক্ষস ছিল না, কিন্তু তারাও অনেক অসুর, এখানে বলা আছে পুলম্বাসুর, ধেনুক, বক, কেশী, অরিষ্ট, চানুর, মুষ্টি, কুবলাইপিড, হস্তি, কংস, যবন, এই কংস টংস, 10,000 হাতির বল ছিল গায়ে, একসঙ্গে 10,000 হাতির কত বল শক্তি থাকতে হবে, কংসের গায়ে এত বল ছিল, এদের মারা সম্ভব ছিল? কারো মানুষের পক্ষে মারা সম্ভব এদেরকে? মনে হয় একটা মন যখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন না, আণবিক অস্ত্র দিয়ে দেবো মনে হয় মরবে না এরা, এত ভয়ানক ভয়ানক অসুর। কিন্তু ভগবান ভগবান কি করেছেন, এদেরকে সবাইকে বধ করেছেন। ভগবান জানতে পেরেছিলেন যে কলিযুগ আসছে, আর এই সমস্ত অসুর থাকলে তো আর কলিযুগে মানুষের বাড়তে দেবে না, পুঁটি মাছের মতো ধরবে আর খেয়ে ফেলবে, এত বড় বড় অসুর, তারা ভয়ানক ভয়ানক অসুররা রয়েছে। এই জন্য ভগবান সব অসুরদেরকে দাপাল যুগের অন্তে, দাপাল যুগের শেষে সব ভয়ানক ভয়ানক অসুর রাক্ষস মেরে দিয়েছেন। তাদের প্রবৃত্তিগুলি এখন মানুষদের মধ্যে এসে গেছে, সেই সমস্ত অসুরদের প্রবৃত্তিগুলি যে ছিল, মানুষ অত বড় ভয়ানক নয়, কিন্তু এখন কি হচ্ছে, এখন ওরা জ্যান্ত তাজা খেতে পাচ্ছে না। আগে অসুর রাক্ষসরা কি করে মানুষকে, গরুকে, ছাগলকে, বিভিন্ন মহিষকে, হাতিকে ধরে খেয়ে ফেলত রাক্ষসেরা, এখন তো আর খেতে পাচ্ছে না ওগুলি জ্যান্ত, এখন কষাইখানায় পাঠিয়ে দিচ্ছে, দিয়ে মেশিন দিয়ে কেটে দিচ্ছে, দিয়ে সেগুলো টুকরো টুকরো করে খাচ্ছে। এখনো আছে অসুর, ভুরি ভুরি আছে এখন অসুর, যারা দোজ হু ইট মিট প্রভাত বলছেন, সব ম্লেচ্ছ জবান হয়ে, যারা মাংস খায় তারা হচ্ছে ম্লেচ্ছ। এখন সে আগের যুগে হয়তো বনে বাজারে নখ, বড় বড় নখ ছিল, জন্তু জানোয়ারগুলো ধরত, চামড়া টামড়া ছিঁড়ে ওই কাঁচা মাংস খেয়ে দিত অসুর রাক্ষসরা। এখন আর ওই ওভাবে খেতে পারে না, তো কেটে ছুলে টুলে হয়তো কড়াইয়ে ফেলে রান্না করে খায়, তো সেই একই পর্যায়ে থাকলো। এখন বড় বড় অসুর ছিল, এখন ছোট ছোট অসুর হাজার খানি হয়ে গেছে, লাখখানি হয়ে গেছে, আর তখন বড় বড় ছিল, আর একটা এখন মরে এখন লাখ লাখ হয়ে গেছে। তাহলে সারা পৃথিবীতে এখন অসুরের সংখ্যাই বেশি আছে, যারা রাক্ষসের মতো। কিছু কিছু দেশ আমরা কল্পনা করতে পারি, দেশে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা এখনো মানুষ খায়, তখন বৃদ্ধ হয়ে গেলে উত্তর কোরিয়ার লোক যখন 60 বছর হয়ে যায় তখন রিটায়ার্ড লাইফ, 60 বছর আর চাকরি থাকে না, সরকারি চাকরি থাকে না, বয়স হলে রিটায়ার লাইফ, তখন কি করে ওরা ড্রামের মধ্যে ঢুকায়, দেগুলো গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় বাবা পাহাড়ের উপর থেকে উঁচু জায়গাতে ছেড়ে দেবে, গড়াতে 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 ওর ভিতর মরে যাবে বাবা, অনেক সময় ড্রামের মধ্যে খুব পিটাবে আওয়াজে মরে যাবে বাবা, কোনো বিল্ডিংয়ের ছাদের থেকে বা উঁচু জায়গাতে আস্তে আস্তে ফেলে দেবে মরে যায়, আরো নিচে অস্ত্রপাতি পেটে কেটে ভাগ হয়ে যাবে, বিভিন্ন ভাবছ হয়। ওরা কি হয় ওইটাই উৎসব করে, বৃদ্ধ লোককে মেরে সবাই মিলে খেয়ে উৎসব করে, যেমন গ্রানাটা ছাগল বা কিছু অন্য কোনো প্রাণী মারে, মেরে সবাই একাতা খেতে পারে না, সবাই মিলে ভাগ করেন, 1 কিলো 500 গ্রাম ভাগ করে নেয়, নিয়ে খেয়ে ফেলে, তাই না? তো ওরাও ওরকম একটা মানুষকে মেরে খেয়ে নিচ্ছে। আমেরিকাতে এখনো আছে, এখনো চলছে, গর্ভজাত শিশু যখন 7-8 মাস হয়ে যায় অপারেশন করে বের করবে, করে ওটা তেলের মধ্যে টোস্ট করবে, দিয়ে সবাই মিলে ভাগ করে খাবে, এখনো পর্যন্ত মানুষ খাচ্ছে রাক্ষস। আগে যে রাক্ষস ছিল শুনেছি বইয়ের পৃষ্ঠায়, এখনো রাক্ষস আছে, কিন্তু কিন্তু সে কাঁচা খেতে পারে না আর, কিন্তু হয়তো তেলে ভেজে টোস্ট করে খায়, এত ভয়ানক ভয়ানক অসুর হয়েছে শুনতে। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সহায় ঠাকুর যখন বার্মাতে গিয়েছিলেন একসময়, ওখানে তিনি ঘি দিয়ে পুরি ভাজছিলেন ভগবানের জন্য, রান্না করার জন্য ঘি দিয়ে পুরি ভাজছিলেন, তখন ওই গন্ধটা আর সহ্য করতে পারছে না, সাধারণত ঘিয়ের গন্ধটা কত সুন্দর লাগে না, যদি টাট ফ্রেশ গাওয়া ঘি দিয়ে যদি কিছু রান্না করা হয় কিন্তু মনটা ভরে যায়, কত সুন্দর টেস্ট হয়, ঘি ভাজছে পুরি ভাজছেন কত টেস্ট ভগবানের জন্য, আর ওখানকার কিছু লোক ওটা সহ্য করতে পারছে না, ওরা কি খায় এত তামসিক, ওরা তো মদ মাংস এইসবগুলি খায়, আর ওদের একটা বাৎসরিক উৎসব হয়, কি করে একটা সিমেন্টের বড় গর্ত খুলে রাখে, সিমেন্ট দিয়ে রাখা, ওর মধ্যে প্রতি বছরের যতগুলি গরু ছাগল হাঁস মুরগি মরবে ওর মধ্যে ফেলবে, আর ওটা পচে পচে জুস হয়ে যাবে, একদম জল হয়ে যাবে, একদম আলকাতরা মতো এরকম, আর কি বিভৎস গন্ধ, কোনো একটা মানুষ বা কোনো গরু জন্তু জানোয়ার মরলে কিরকম গন্ধ লাগে, পচে গেলে রাস্তার পাশে যদি কোনো একটা কুকুর বা কিছু গরু টরু মরে থাকে পাশ দিয়ে, আর রাস্তাতে গাড়ি নিয়েও যাওয়া যায় না, এত গন্ধ, আর ওইগুলি যখন পচে একসাথে অনেকগুলি সারা বছর ওইগুলি ওখানে ফেলতে থাকবে, আর ওখানে পচে এরকম গন্ধ হবে, বছরের শেষে যে ফিস্ট করবে একটা বড় উৎসব করে সবাই আসবে, আর রান্না টান্না হবে, আর ওইটা ওই জুসগুলি ছেঁকে নিয়ে ওই জুসগুলি ওই খাবারের মধ্যে স্প্রে করবে দিয়ে ওইটা খাবে, মানে কিরকম তামসিক। ঠিক যেমন একটা মানুষ, আমরা যদি বিষ্ঠা দেখি আমাদের ঘেন্না লাগে, একটা কুকুর, সে একটা কুকুর বা একটা শুয়োর, সে বিষ্ঠাটা সে আরাম করে খায়, কি পর্যায়ে আছে? তমগুণে আছে। আমরা নোংরা পচা দুর্গন্ধ যেখানে আমরা গন্ধে থাকতে পারি না, শুকরগুলি সেখানে আরাম করে খাচ্ছে, তাই না? ওর গন্ধ লাগে শুকরগুলিতে, পচা দুর্গন্ধ যেখানে হাঁটা যাচ্ছে না ওখানে গিয়ে খাবে, নাক দিয়ে ঘুতাবে আর ওইগুলি পচা জিনিস বের করে খাবে, কি পচা জলে। আমরা মানুষ সেটা সহ্য করতে পারি না। তা আমাদের মানুষের মধ্যে এই রকম লোক রয়েছে, কত নিচু শ্রেণীর, কত জঘন্য প্রকৃতির, কত জঘন্য গুণের, তমগুণে আচ্ছন্ন ব্যক্তি। আগের যুগে যে রাক্ষস ছিল, অসুর ছিল, শুধু তাই নয়, এখনকার যুগেও শুধু বিভিন্ন, আগে তো অসুরটা কি ভালো, একটা দুটো ছাগল গরু মেরে খেয়ে নিত, সবজি সব গ্রামে অসুর ছিল না, হয়তো কোনো কোনো বনে জঙ্গলে অসুর ছিল, খেয়ে নিত গরু ছাগল, মানুষ যাকে পেত ধরে খেত। আর এখন সারা দেশব্যাপী অসুরে সেয়ে গেছে, গরু ছাগল হাতি ঘোড়া যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে। এই পাশের দেশ হচ্ছে ভারতে, বাংলাদেশের উপাশে আছে, ভারতের বর্ডার আছে, তারপর আছে চায়না, চীন। ওদের ফিলোসফি হচ্ছে আকাশে যা উঠবে সব খাবে, শুধু প্লেন ব্যতি রেখে। প্লেনটা তো খেতে পারেন, প্লেন আকাশে ওড়ে, প্লেনটা খেতে পারবে না। আকাশে যে কোনো প্রাণী উঠবে সব খাবে, যত পাখিটাকে যা কিছু উঠবে সব খেয়ে নেবে। জলের মধ্যে যত প্রাণী চড়বে সব খাবে, সাবমেরিন ব্যতি রেখে। জলের মধ্যে যত প্রাণী, ইনসাইড দ্য ওয়াটার অল দ্য লিভিং এন্টিটি দে ইট এক্সেপ্ট সাবমেরিন। আর এনিথিং ফ্লাই ইন দ্য স্কাই দে উইল ইট এভরিথিং এক্সেপ্ট এরোপ্লেন। আর জলজগতে এই যে রাস্তাঘাটে যা কিছু চড়ছে সব কিছু খাবে, এই যে ভূমির উপর যা কিছু সব খাবে, শুধু গাড়ি ব্যতি রেখে। মানে গাড়িটা যদি খাওয়ার হতো তাহলে ওটাও খেয়ে নিত। তার মানে ওরা কোন প্রাণীকে বাদ দেয় না, কেঁচো, জোঁক, সাপ, টিকটিকি, আফসোলা, মশা মাছি কিচ্ছু বাদ দেবে না, পিঁপড়া টিপড়া। আমি একদিন ইয়েতে দেখছি, ডিসকভারি চ্যানেলে টিভিতে দেখছিলাম, তো গাছের ডাল খুব পিঁপড়া, ওইগুলি নিচে স্টোভে ওটা একটা বড় একটা প্লেট ওটা গরম করছে, মানে তাও তাপ দিয়েছে, ওটা হিট হয়ে আছে, আর গাছ থেকে এখন ঝাড়ি দিয়ে পিঁড়ে পাকড়ে হচ্ছে, সব দিয়ে দিচ্ছে, সব মরে যাচ্ছে, সব ভাজা হয়ে যাচ্ছে, ওইগুলি আবার ঢেলে নিচ্ছে, নিয়ে আবার ওদের ছেড়াচ্ছে, নিয়ে ওগুলি খাচ্ছে। হ্যাঁ, পিঁপড়াগুলি প্রায় কাঁচা পিঁপড়া খেলে মুখের মধ্যে কামড়াবে, আর আরশোলা যাচ্ছে, এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, আরশোলা ধরলো মুখের মধ্যে ঢুকিয়ে দিল। কিরকম মানুষ হয়েছে এই চায়নাতে রয়েছে। যদি কোনো চাইনিজ দোকান থাকে দেখবেন আরশোলা, টিকটিকি, তারপর পিঁপড়া, বিভিন্ন রকম পোকা, ওগুলি সব সাজানো থাকে, সব কাঁচের জারের মধ্যে সাজানো থাকে, ওইগুলি ধরবে, ওদের কাঠি দিয়ে খায়, ওদের অন্য জাতি কাঠি দিয়ে এরকম খায়, কাঠি দিয়ে এরকম, আমাদের ভাতটা মেখে এরকম খায়, ওরা কাঠি দিয়ে দুটো কাঠি নেবে এরকম খাবে, দুটো কাঠি নিয়ে খাবে, ওরকম পোকা টোকা যা পাবে কাঠি দিয়ে খুঁচে ধরে খাবে। অনেক সময় দেখেন আমরা দেখি অন্যান্য হাঁস মুরগিও তো দেখি, আরশোলা যদি হেঁটে যায় আর ওদের কপ করে ধরে ওটা খেয়ে ফেলে, তাই না? খায় না, পাখিরা ধরে খায়, তো ওরা ওরকম ধরে খাবে। যে কোন পর্যায়ে আছে মানুষ, সোজা আছে পশুরে স্তরে আছে। এখানে অনেক অসুরের নাম করেছে, অনেক লীলা কাহিনী আছে। কটা বাজে এখন? 9টা বেজে গেছে। তাহলে আর কতক্ষণ বলবো? এখানে অনেক অসুরের নাম, প্রত্যেকটা এক একটা কাহিনী আছে। একটা ছোট কাহিনী বলবো। এক সময় ভীম অর্জুনের একটা কাহিনী, ভগবান কারো অহংকার সহ্য করেন না। তো ভীম অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধের পরে একটু অহংকার হয়ে গেছে, আর ভগবান তার ভক্তের মনের অহংকার সহ্য করতে পারেন না। ভীম বলছে, আমি এত যুদ্ধ করেছি না, আমার গদার আগে সমস্ত রাজন্য বর্গের সব মাথা চূর্ণ করে দিয়েছি, কত মুন্ডু কেটে দিয়েছি গদার আঘাতে, এখন ঘুরি ঘুরে কত লক্ষ্যে আমি মেরেছি, মহা মহা অসুরদেরকে, বীরদেরকে মেরে দিয়েছি, রাজাদেরকে মেরে দিয়েছি। ভীম বলছেন, আমি দুর্যোধন আদি কৌরবদের ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে আমি পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছি, কত গর্ব আমি করেছি একটা ভাব। অর্জুন বলছে আমি আমার গান্ডীবের দ্বারা কত লক্ষ লক্ষ সৈন্যকে নিপাত করে দিয়েছি, কোটি কোটি লোককে মেরে দিয়েছে না দুজনে, ভীম অর্জুন লক্ষ লক্ষ সেনাকে আমার গান্ডীবের দ্বারা মেরে এক একটা তীর মারছে, এখন 2,000-5,000 এক এক সাথে মরে যাচ্ছে, এত তীর বেরিয়েছে একটা তীর থেকে, একটা একটা করে মারলে কটা মারবে, এমন তীর আছে একবার তীর ছুটছেন ওই তীরটা জালের মতো দিয়ে হাজার হাজার লাখ লাখ সৈন্য একসাথে মরে যাচ্ছে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর। কখনো অগ্নিবান মারছে, কত লোক একসাথে আগুনের মধ্যে পড়ে মরে যাচ্ছে, কখনো বরুণ বান মারছে, শীতল বরফের মতো সব ঠান্ডা হয়ে মরে যাচ্ছে, এরকম ভয়ানক ভয়ানক অস্ত্র প্রয়োগ করে তারা মেরে দিয়েছেন। যুদ্ধের পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে তারা খুব গর্বে আছে, আমি এত মেরেছি আমি এত মেরেছি। ভগবান আছেন ভাবগ্রাহী জনার্দন, ভগবান সবার ভাবটাই দেখেন কি কে কি চিন্তা করছে, কেননা তিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছেন, তিনি জানতে পারছেন ও আমার ভক্তরা এত অহংকার হয়েছে। তখন দুজনকে নিয়েছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে আর ভালো লাগছে না, এতদিন ধরে 18 দিন ধরে যুদ্ধ চললো, অত লোক মরলো। তখন কৃষ্ণ বলছেন সখা চলো একটু ঘুরে আসি। ভীম বড় ভাই চলো আমরা একটু ঘুরে আসি, দুজন ভীম অর্জুনকে সাথে নিয়েছে, আমরা একটু ভ্রমণ করে এসে ভালো লাগছে না, এই জন্য যুদ্ধ টুদ্ধ আর নেই, এতদিন ধরে যুদ্ধ করে অনেক লোক মরে গেছে, আর একটু বনভ্রমণ করে আসে, একটু পাইচারি করে আসে। আমি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম একটু নদীর পাড়ের দিকে, ওইরকম হাঁটতে বেরিয়েছেন জঙ্গলের দিকে দিকে যাচ্ছেন, কে কে যাচ্ছেন? ভীম অর্জুন এবং ভগবান কৃষ্ণ তিনজনে বেরিয়েছেন যাচ্ছেন, যাচ্ছেন তা হাঁটছে নেই তা হাঁটছে নেই, কৃষ্ণের ইচ্ছা আছে তা হাঁটছে। যেতে যেতে ভীমের খুব জ্বরে পিপাসা লেগেছে, ও তো ঘন্টায় এক ঘন্টায় খাওয়া লোক, তো বিকদার মানে একসঙ্গে অনেক কিছু খেতে পারে ভীম, তো খিদেও পেয়েছে জলে পিপাসা লাগছে, বলছে এই বনের মধ্যে আর কি পাবো, বলছে আমার খুব পিপাসা লাগে আমি হাঁটতে পারছি না আমার পিপাসা লেগেছে, কোথায় আর কত দূর যাবে? কৃষ্ণকে বলছে চলো না আর একটু সামনে যাই আমরা তারপর ঘুরে আসবো আবার, তো পিপাসা লাগছে, বলছে দেখো তো কোথায় পিস আছে কিনা, জলে পিপাসা জল পাওয়া যায় কিনা। তখন কৃষ্ণ বলছে আমার মনে হয় সামনে কোনো জলের জায়গা আছে, কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, জলচর পাখির আওয়াজ, সামনে তুমি এদিকে যাও কিছু জলের সন্ধান পেয়ে যাবে। ভীম ছুটে গেছে জল টল খাবে, দেখছে যে একটা বড় সরোবর, অনেক বড় সরোবর জলে ভর্তি, অনেক জলচর পক্ষীও উঠছে, জলচর প্রাণীও আছে ওখানে। ভীম করেছে কি উঁচু একটা উঁচু আছে পুকুরের বাঁধ থাকে না, তো বাঁধের উপর পা দিয়েছেন, আর যখন পা দিয়েছে তখন জলগুলি ওনার কাছে চলে আসছে, পুকুর বাঁধটা নিচু হয়ে যাচ্ছে, আবার নেমে পড়েছে, কি ব্যাপার? পুকুর পার হলে পার নিচু হয়ে যায় আর জল উপরে উঠে যায়, হয় না তো নিচু হয়ে যাচ্ছে, যেমন এখানে আছে এদিকে চাপ দিয়েছেন এদিকে উঁচু হয়ে যাচ্ছে, কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? আবার যদি আর ঘুরে আসে ও পাশে চাপ দিচ্ছেন এভাবে উঠে যাচ্ছে, জল কাছে আসছে আর পাহাড় দেখছেন অন্য অন্য পাহাড়টা উপর দিকে উঠে যাচ্ছে, অবাক হয়ে গেছেন, কি হলো কি হলো, নেমে আসে তো জল আর খেতে পাচ্ছে না, কি ব্যাপারটা কি, নাম দিচ্ছি পাহাড়ের উপর উঠছি আবার উপরে উঠে যাচ্ছে, পাহাড়টা অন্য পাহাড়টা উপরে উঠে যাচ্ছে। আর কৃষ্ণ বললাম যে কৃষ্ণ আর অর্জুন পিছু পিছিয়ে গিয়েছেন, কি হলো জল টল খেয়ে নিতে আবার একটু হাঁটবেন, তাহলে কি হলো জল খাওয়া হয়েছে চলো এবার, তাহলে বলছে না এই ব্যাপার আমি খেতে আসছি না, আরে যা হোক হোক আগে জল আসে না পুকুরে, জলটা পান করে নাও তারপর বলছি, জলটা পান করে নিল, পান করার ফলে বলছে বলছি এটা এরকম কেন এটা ব্যাপার, বলছে তখন ভগবান বলছেন কৃষ্ণ ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন আবির্ভূত হয়েছিলেন তখন লঙ্কাতে রাবণের সাথে যুদ্ধ হয়েছিল এবং কুম্ভকর্ণের সাথে যুদ্ধ হয়েছিল, তো কুম্ভকর্ণকে যখন রামচন্দ্র তীর মেরেছিলেন তার মস্তকটা সে এখানে পড়েছিল, সেই মাথার খুলিটা এটা, এটা বিশাল পুকুর হয়ে আছে, এত মাথার খুলি যে ভগবান রামচন্দ্র তাকে মেরেছিলেন তীর দিয়ে। তখন ভীম চিন্তা করছে, আমি ভাবছিলাম আমি এত বড় বীর, কত গদাঘাতে 80 মন ওজন গদা, এই গদাঘাতে কত লোককে মেরে দিয়েছি, আর ভগবান রামচন্দ্র কত বড় বীর ছিলেন, যার যে অসুরটাকে মেরেছেন অসুরটা এত বড় একটা পুকুর হয়ে আছে, যার মাথার খুলিটা, এই মাথার খুলিটা আছে না, পুকুর হয়ে আছে, খুলির উপরে যে জলটা ওটা বানাচ্ছে একটা বিশাল সরোবর, তাহলে কত বড় বীর ছিল এই, তার মানে ও যে সম্পূর্ণ বানরগুলিকে ধরতে না মুখের মধ্যে পড়ছেন যে সাদ, এটা হচ্ছে কুম্ভকর্ণের মাথার খুলি, এত বড় খুলি মাথা। তো ভীমের যে অহংকার ছিল সঙ্গে সঙ্গে চূর্ণ হয়ে, ধুর আমি আর কত বড় বীর, আমি গদাঘাতে কত লোক মেরেছি, আর ভগবান রামচন্দ্র এত বড় বীর ছিলেন, এই বিশাল অসুরটাকে মেরে দিয়েছেন, আর তার মাথার খুলিটা একটা বিশাল পুকুর হয়ে আছে, সরোবর হয়ে আছে। থাক, এবার খেয়ে চলছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে 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 একটা গাছে দেখছেন একটা কাক খুব কর্কশ্বরে ডাকছে, অনেকক্ষণ ধরে ডাকছে, বিরক্ত হয়ে যাচ্ছেন অর্জুন রাজা, বলছে কাকটা এত ডাকছে কেন, এত ডাকছে কেন? তো কাকের দিকে এগিয়ে গেছেন সবাই, কি হয়েছে তোর, ভগবান কৃষ্ণ বলছে কি তোমার অসুবিধাটা কি, এত ডাকছো কেন? বলছে কি করব, এই কোথায় ভীম অর্জুন যুদ্ধ করলো, এক ফোঁটা রক্ত পেলাম না যে আমি খাই, আর যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল এত বড় বড় অসুরদেরকে হত্যা করেছিলেন, তাদের রক্তে নদীর মতো স্রোত বইয়েছিল, এত রাক্ষসগুলিকে মেরেছিলেন রামচন্দ্র তীরের দ্বারা, তাদের অন্য গাড়িগুলি সেই নদীর জলের মতো, নদীর জলাতে যেমন কাঠ ভেসে যায়, গাড়ির যে পায়াগুলি, গাড়ি যেগুলি রথগুলি এরকম ভেসে যাচ্ছিল, আর আমরা ওই গাড়ির উপর বসে বসে রক্ত পান করেছিলাম, এত রক্ত মানে স্রোত বয়ে গেছিল। আর এই যে অর্জুন ভীম যুদ্ধ করলো আর আমার ঠোঁট ভোঁতায় গেল, একটুও মাংস রক্ত পেলাম না, ও বলছে একটু রক্ত পেলাম না খেতে, কাকটা বলছে। অর্জুন বললো কি ব্যাপার, আমি এত লোককে মেরেছি, লাখ লাখ কোটি কোটি লোককে মেরেছি কুরুক্ষেত্রের যুদ্ধে, আর ও একটু রক্ত খেতে পারেনি, তো রক্তে তো অনেক সময় তো ভেসে গেছে রক্ত, কুরুক্ষেত্রের মাঠ সিক্ত হয়ে গেছে, এত রক্ত বেরিয়েছে এত লোককে মেরেছি। তখন অর্জুন বলে তাহলে আমি আর কি যুদ্ধ করলাম, এই কাকটা বলছে ও একটু রক্ত পায়নি খুঁজে, আর রাম রাবণের যুদ্ধে ও বলছে রক্তের নদীতে সাঁতার কাটছিল, এত হয়েছিল। তো দুজনের অহংকার শূন্য হয়ে গেল, আবার ফিরে আসতে আসে বলছে কে কেমন যুদ্ধ করেছে, একজন ওই যুদ্ধটা দেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধটা, কুরুক্ষেত্রে সবাই যুদ্ধে কত কি যুদ্ধ হয়েছে, কে কাকে মেরেছে কে দেখবে, তো ভীমের পুত্র ছিল কে, ঘটোৎকচ, হিড়িম্বার ছেলে, আর ঘটোৎকচ ছিল বারবারিক, ঘটোৎকচের ছেলে বারবারিক, ও এমন তপস্যা করেছিল, ও সিদ্ধ যোগীর কাছ থেকে, গুরুর কাছ থেকে সিদ্ধি লাভ করেছিলেন, ও বলছিলেন যে আমি তিনটে বানে সবাইকে মেরে দেব। মামাকে জিজ্ঞাসা, মামা, মামা মানে কে, কৃষ্ণ, পাণ্ডবদের সুভদ্রা হচ্ছে না, সুভদ্রাকে অর্জুন বিয়ে করেছিলেন, তো অভিমন্যুর মামা মানে ঘটোৎকচের, ঘটোৎকচের মামা না, ও ঘটোৎকচের বারবারিকের মামা হবে, ঘটোৎকচের ছেলে বারবারিকের মামা হবে, তাই না, ঘটোৎকচ আর ওরা একে ভাই ভাই হবে না, তো মামা হবে, তো মামা হলে বলছে মামা আপনি এতদিন প্ল্যান করছেন কেন, এই বলছেন প্ল্যান করছেন, তখন বারবারিক এসে বলছে কতদিন ধরে যুদ্ধ হবে, 18 দিন ধরে, 18 দিন ধরে কেন যুদ্ধ হবে, কেন এত লাখ লাখ সৈন্য, 18 অষ্টাদশ অক্ষিণী সৈন্য, 18 11 অক্ষিণী আর 7 অক্ষিণী, 18 অক্ষিণী সৈন্য, এত মরতে তো মারতে তো সময় লাগবে, 18 দিন ধরে যুদ্ধ হবে, বলছে কেন, কেন আবার সময় লাগবে না 18 দিন ধরে, তো বলছে না আমি তো ওকে একদিনে মেরে ফেলবো, এক মুহূর্তের মধ্যে সবাইকে মেরে ফেলবো। কি ব্যাপার এক মুহূর্তে? বলছে হ্যাঁ আমার কাছে তিনটে বান আছে, একটা বান আমি মারবো সবাইকে চিহ্নিত করে আসবে, যত সৈন্য আছে সবাইকে চিহ্ন দিয়ে আসবে, দাগ দিয়ে আসবে। দ্বিতীয় বান মারবো সবাইকে মুন্ডু ছেদন করে দিয়ে আসবে, একটা বানে সবাইকে কেটে দিয়ে আসবে। তো এক মুহূর্তের মধ্যে যুদ্ধ শেষ করে দেবো। কৃষ্ণ বলছে হায় রে, আমি প্ল্যান করছি গীতা উপদেশ দিব, আবার এদিকে 18 দিন ধরে যুদ্ধ হবে, ও কিনা আমার প্ল্যান সব ভেস্তে দিয়ে দেবে, মুশকিলে পড়ে যাবে। তখন কৃষ্ণ পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তোমার কি সিদ্ধি লাভ করছো, আর তৃতীয় যে তিনটে আর তৃতীয় বান আছে, তৃতীয় বান মানে ব্রহ্মাণ্ডই নষ্ট করে দেবো, পুরো সৃষ্টি সবাইকে মেরে দেবো, যুদ্ধ সামনে আসবে না, সব সৃষ্টির মধ্যে তৃতীয় বান মারার শত্রুর পক্ষে কেউ থাকবে না, তৃতীয় বান মারার। প্রথম বানে চিহ্নিত করবে, দ্বিতীয় বানে সবাইকে মেরে দেবে। বলে কি করে? বলছে তোমার এই সিদ্ধ বানটা আমি দেখতে চাই। ভগবান কৃষ্ণ একটা গাছের নিচে, বড় গাছের নিচে গিয়েছেন, গিয়ে বলছে ঠিক আছে তুমি, আমি একটু পরীক্ষা করতে চাই তুমি কিরকম বান শিখেছ। এই গাছের যত পাতা আছে পাতাগুলিকে মনে করো এক একটা সৈনিক, তাহলে যুদ্ধ হতে যুদ্ধের ক্ষেত্রে এই সব প্রতিটা পাতা যদি তুমি ছিদ্র করে দেখো তাহলে বুঝবো তুমি একটা বানে সবাইকে মারতে পারবে। তখন একটা কোটের মধ্যে সিঁদুর নিয়ে বানের আগায় লাগিয়ে দিয়েছে, যে প্রথম বানটা যখন ছেড়েছে যত পাতা ছিল চিহ্নিত করে দিয়ে আসছে, সব দাগ 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 দিয়ে আসছে। এর দ্বিতীয় বান, ও যখন ধ্যানমগ্ন আছে ভগবান কৃষ্ণ একটা পাতা তুলে তার পায়ের নিচে দেখে দাঁড়িয়ে আছে, পায়ের নিচে দিয়ে এসেছে, যে কাউকে আমি বাঁচাতে পারি কিনা এর বানের থেকে। ভগবান কৃষ্ণ যদি এক বানে মেরে দেয় সবাই পাণ্ডব করে সব মরে যায়, তাহলে পঞ্চ পাণ্ডবদেরকেও বাঁচাতে পারবেন না ভগবান, মুশকিলে পড়ে গেছেন। আরে আমি ধর্মকে রক্ষা করার জন্য তো ধার্মিক ব্যক্তিদের তো বাঁচাতে হবে, তাহলে ও তো সবাইকে মেরে দেবে। তখন বলছে ঠিক আছে, যদি আমি কাউকে বাঁচাতে পারি না, আমি যদি বাঁচাতে চাই কাউকে বাঁচাতে পারবো কিনা, ভগবান চিন্তা করছে, একটা পাতা নিয়ে পায়ের নিচে দিয়ে দাঁড়িয়ে আছে। ও দ্বিতীয় বান যখন ছুটেছে তখন একটা প্রত্যেকটা একটা বান একদম তীরের মতো গিয়ে সম্পূর্ণ গাছটাতে সব বানগুলি পাতাগুলিকে ছিদ্র করে দিয়ে চলে আসছে, দিয়ে ফিরে আসছে কৃষ্ণের পায়ের উপর পড়েছে। কেন? পায়ের নিচে আরেকটা পাতা ছিল, ওটাকেও ছিদ্র করবে, আর কৃষ্ণ পায়ের থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আর ও দেখে যে কি হলো, বান এখানে এসে কৃষ্ণের পায়ের উপর কেন? তখন বানটাকে তুলে নেমেছে, এখানে কোনো পাতা আছে? তখন বলছে হ্যাঁ আমি একটা পাতা তুলে ভগবান কৃষ্ণ যেন পাতা নেক্সিয়ে রেখেছিলাম, যে আমি কাউকে সেভ করতে পারি কিনা, আমি কাউকে বাঁচাতে পারি কিনা। বলছে না হ্যাঁ তুমি সত্যি সিদ্ধ লাভ করেছ, ভালোই সিদ্ধি লাভ করেছ, এবং একদিন বানে মারতে পারবে সবাইকে। তখন বলছে যদি এইভাবে হয় তাহলে আমার, বলছে আমি তো তোমাকে শিখিয়েছি তো তুমি আমাকে গুরু দক্ষিণা দেবে? ভগবান কৃষ্ণ আবার অন্য অন্য বিদ্যা দিয়েছে না, তাকে শিক্ষার জন্য গুরুর কাছে পাঠিয়েছিলেন। তো বলছে আপনি, আপনার জন্যই আমার সব কিছু, আপনি যদি চান আমার জীবনটাই আমাকে আপনাকে দিয়ে দেবে, প্রাণটা দিতে পারি। ভগবান কৃষ্ণকে বলছেন বারবারই, বলছে না প্রাণ চাই না, তা কি দিতে হবে? তখন ওদিকে পঞ্চ পাণ্ডব রয়েছে, বলছে কি নেবে? বলছে এ যদি থাকে তাহলে যুদ্ধই কি করে করবে, এ একাই তো সবকিছু মেরে দেবে, 18 দিন যুদ্ধ হবে না, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে না, কিছুই হবে না। তখন বলছে ভগবান কৃষ্ণ বলছেন ঠিক আছে তুমি আমার গুরু দক্ষিণার স্বরূপ, তোমার মস্তকটা আমাকে দাও। বলছে তথা আসত, সংকল্প করে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে নিজের মাথাটা কেটে কৃষ্ণের হাতে দিয়ে দিয়েছেন। আর ওদিকে সবাই চিৎকার করছেন, ইয়ে ওরা অসন্তুষ্ট হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলেন না এরকম প্রতিজ্ঞা করো না, বলছে না আমি প্রতিজ্ঞা করেছি কৃষ্ণের কাছে, যা চাইবেন তাই দিয়ে দেবো। তো মস্তকটা প্রার্থনা করে বলছে তোমার মস্তকটা আমাকে দাও, কেটে নিয়ে কৃষ্ণের হাতে দিয়ে দিয়েছেন, নিজের মাথা কেটে কৃষ্ণের হাতে দিয়ে দিয়েছেন। আর কৃষ্ণের মাথাটা নিয়ে কি করেছেন, একটা উঁচু পাহাড়ের উপরে স্থাপিত করে দিয়েছেন। আর কৃষ্ণের তো ইচ্ছা হলে তো কেউ মরবে না, মাথাটা জীবিত আছে, আর ইয়েকে যোগমায়াকে বলেছেন তুমি দেহটা রেখে দাও, দেহটা রেখে দিয়েছেন যোগমায়া, মাথাটা পাহাড়ের উপরে আছে। 18 দিন ধরে যে যুদ্ধ হয়েছে একমাত্র কে দেখেছে? বারবারিক দেখেছে, কাঠামণ্ডু সব দেখেছে, তখন কাঠামো এর কাছে গিয়েছেন। যাওয়ার পর এদিকে মৌরবী, মৌরবী হচ্ছেন অসুর কন্যা, সে হচ্ছেন ঘটোৎকচের স্ত্রী, ওটা বিশাল হিস্টোরি, মৌরবীকে কি করে বিবাহ করেছে, মূর দানবের কন্যা আছে মৌরবী। তখন আর মৌরবীর পুত্র হচ্ছেন বারবারিক, এত প্রভাবশালী। আর তার যত আসুরিক শিক্ষা কে দিয়েছেন? তার ঠাকুমা কে? হিড়িম্বা। যত মায়াবী বিদ্যা আসুরি বিদ্যা সব শিখিয়ে দিয়েছেন হিড়িম্বা। তারপর আবার সিদ্ধ গুরুর কাছ থেকে বান নিয়েছেন, ও যদি ইচ্ছা করে ঘটোৎকচ তো রাত্রে সবাইকে প্রলয় করে দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, লাস্টে অর্জুনকে মারার জন্য একাগ্নি বান রেখে দিয়েছিলেন অর্জুন, এই কর্ণ যেটা ইন্দ্র দিয়েছিলেন, ওটা ওর ইচ্ছা ছিল যে আমি অর্জুনকে মারবো। বলছে আগে নিজে বাঁচো তো, যদি দুর্যোধন বলছে আজকে ও তো সব শেষ করে দেবে, এই ভয়ানক অসুর কোথা থেকে আসলো? কৃষ্ণ মানে ভীমের পুত্র ঘটোৎকচ রাত্রে এসে এমন যুদ্ধ করছে, পাহাড় পাহাড় তো তুলে এনে সব সৈন্যদের মারছে, যেখানে আছে সব নিপাত, কিছু মানে আজকে রাত্রে তো যুদ্ধ শেষ করে দেবে, আর কাউকে বাঁচিয়ে রাখবে না। বলে আচ্ছা তুমি তো আজকে রাত্রে বাঁচলে, তারপর তো তুমি অর্জুনকে মারবে, একে মারো আগে, তোমার এক এক নিবার দিব্য বান আছে, ওটা ইন্দ্র দিয়েছিল অব্যর্থ, এই অসুরটাকে মার আগে। তখন আগে ও বানটা সেরে ঘটোৎকচের মৃত্যু হলো, আর ঘটোৎকচের পুত্র থেকে আগেই কেটে রেখে দিয়েছেন ভগবান মাথাটা। পাণ্ডবপক্ষের ছেলে ঘটোৎকচ পাণ্ডবপক্ষেরই লোক বারবারিক, তাও মাথাটা কেটে আকাশে রেখে দিয়ে ভীম অর্জুনকে নিয়ে গেছে। তুমি জিজ্ঞাসা ঘট যখন নিয়ে গেছি জিজ্ঞাসা করছে, আচ্ছা বারবারিক তুমি বলো তো এই 18 দিন যুদ্ধে কে কত সৈন্য হত্যা করেছে, কে কত লোককে মেরেছে? কেন এদিকে দুজনের অহংকার চূর্ণ করেছে, একজনের পুকুরের জল খেয়েছে, সেটা হচ্ছে কি নাম কুম্ভকর্ণের মাথার খুলি, আর দ্বিতীয়ত কাক বলছে যে একটু রক্ত পায়নি, তো এরা কি ব্যর্থ যুদ্ধ করলো কুরুক্ষেত্রে, এরা তো একবার পরাজয় হয়ে গেছে। আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, ওখানে বারবারিক কাছে যখন গিয়েছে তখন বারবারিক বলছে কাটামুন্ডু কথা বলছে আর কি, বলছে যে এই 18 দিন ধরে যা দেখলাম আমি, আমি কোনো বীরকে কেউ কাউকে মারতে দেখলাম, আমি দেখলাম একটা সুদর্শন আসলো, সব 18 দিন ধরে সবাইকে নিপাত করে দিল, সবাইকে মেরে দিল, একটা সুদর্শনই সব সবাইকে মেরে দিয়েছে। বলতে আমরা কি যুদ্ধ করলাম, অর্জুন বলছে আমি কি যুদ্ধ করলাম, ভীম বলছে আমি কত লোককে মারলাম, কি যুদ্ধ? এর আগেই তো ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি শুধু নিমিত্ত মাত্র হও, আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি শুধু নিমিত্ত মাত্র, জয়টা তোমার হবে, ক্রেডিটটা লাভটা জয়টা তোমার হবে, রাজ্যটা তুমি পাবে, কিন্তু আমি সবাইকে তুমি চাও আর না চাও আমি সবাইকে মেরে রেখেছি। বিশ্বরূপ দেখালেন অর্জুনকে, তার লেলিহান মুখে একদম মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, অসংখ্য মূর্তি অসংখ্য মাথা, তো একটা মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, আর সমস্ত কৌরবের আর সমস্ত সেনারা যেমন রাত্রেবেলা লাইট জ্বলে না, আর চারিদিকতে পোকারা এরকম আস্তে আস্তে যেয়ে লাইটের যেয়ে আঘাত করে আর পুড়িয়ে সব মরে যায়, নিচে ঝরঝর করে পড়ে যায়। তো এরকম সমস্ত কৌরব দেখছেন, অর্জুন দেখছেন বিশ্ব দ্রোণ কর্ণ অশ্বত্থামা সমস্ত মহারথীরা সব পোকার মতো এরকম আস্তে আস্তে কৃষ্ণের লেলিহান মুখের মধ্যে প্রবেশ করছে, বলছে আরে ওই দিকে ভয়ভীত হয়েছে, তুমি বন্ধ করো বন্ধ করো, তোমার এই রূপ আমি আর দেখতে পাচ্ছি না, আমি তোমার দ্বিভুজ তোমার চতুর্ভুজ রূপ দেখতে চাই। তারপর বলছে না তোমার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ আমি আবার দেখতে চাই, এই রূপ আর দেখবো না, এই বিশ্বরূপ আগে বলছিলাম আমি বিশ্বরূপ দেখবো। অর্জুন এত ভয়ভীত হয়েছে এইসব দেখে, বলছে আমি আর দেখতে চাই না বন্ধ করে রূপ। দেখো ভগবান আবার দ্বিভুজ রূপে অর্জুনের সাথে সামনে আবির্ভূত হলেন, আর তখন বারবারিক বলে দিল যে শুধু সুদর্শনই সবাইকে মেরে দিয়েছে, কেউ কাউকে মারেনি, কৃষ্ণের ইচ্ছায় সবাই মরে আছে, আর নিমিত্ত মাত্রম ভবসব্যসন, তুমি শুধু নিমিত্ত মাত্র হও, অর্জুনকে বললেন আমি সবাইকে মেরে দিয়েছি। জগতে সবকিছু কৃষ্ণের ইচ্ছায় চলছে না, কৃষ্ণ যদি চান অসুর যে বাড়ছে, কৃষ্ণের ইচ্ছায় বাড়ছে। সাধুরা যে প্রচার করছে কৃষ্ণের ইচ্ছায় প্রচার করছে, অসুররা আক্রমণ করছে ওটাও কৃষ্ণের ইচ্ছায়, আর যখন কৃষ্ণ চাইবেন সব অসুরদেরকে একসাথেই নিপাত করে দেবেন। অবশ্য কৃষ্ণের ইচ্ছায় যদি যেটা হচ্ছে ওটা কি হলে, কৃষ্ণের সামনে যদি কেউ মরতে পারে ওটা সৌভাগ্যবান। অসুররা যারা কৃষ্ণকে ভগবান রূপে জেনেছিল তারপর যখন যুদ্ধে মরেছে তারা বৈকুণ্ঠে গিয়েছে, আর যারা কৃষ্ণকে একজন সাধারণ শক্তিমান পুরুষ একটা মানুষ রূপে জেনেছে শক্তিমান, তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়েছে, সবার একটু উন্নত গতি হয়েছে, কেউ স্বর্গে ফিরে গেছে, কেউ ব্রহ্মজ্যোতিতে, কেউ বৈকুণ্ঠে চলে গেছে, সবারই লাভ হয়েছে। এবং কৃষ্ণ আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে বলা আছে, কৃষ্ণ তার হতশত্রুদেরকে মুক্তি প্রদান করেন। এই জগতে কেউ মুক্তি দিতে পারে, কোন দেব দেবী মুক্তি দিতে পারেন না, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয়। মুক্তি একমাত্র ভগবান বিষ্ণু বা কৃষ্ণ দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। হরে কৃষ্ণ। আজকে একাদশী না, দুপুর 12টায় প্রসাদ না 1টায় প্রসাদ? অনুকল্প প্রসাদ কটায়? 1টায়। সবাই জপ টপ করেন? 1টায় আসেন, 9:30 বাজে না? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রভুনন্দে হরে। আজকে যা এতগুলি কাহিনী আছে, সব কাহিনীগুলি তো বলা সম্ভব না, এত রাজাদের এত অসুরদের কাহিনী, মানে পুরো দশম স্কন্ধ একটা শ্লোকের মধ্যে দিয়ে দিয়েছেন, দশম স্কন্ধ অসুর বন্ধন।